exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
Welcome back, listeners. Shunshin Booth FM Horror Club. I'm your Joshua Lachi, up on the show, and I want to show you a special guest that's here, Afridi and Sujan. Well, kichu kichu onek ei text message amader theke pathachen, and shekhan theke Sakib apni bolchen apnake Afridi tomake hi diyeche, and amader sathe abar aro text korechen Atikur Rahman. Atik apni bolchen je bhai amar text ena pora hocche na. Well, dekho tomar text kintu already pore dilam. So amader sathe aro ache Iftikhar Alam and Redwan Hassan. Saki tomar kotha already mention kora hoye geche, Faisal, Shajibur Rahman, Shajib, Atik, Prince Salman and Yusuf. When naam porte porte mone hocche je pura pura awa tai shesh hoye jabe erokom, but before that, like amra tita phatafati back to back gane chole jete hocche. Well, gane sheshe eshe we'll be talking about more horror club niye to kotha hobe, and putikar story jeta ache. Well, the special story ajke kon story ta ache, we'll have to wait and see je kar story pora hocche. So shunte thakun, radio puti cholche Horror Club.
আজকের গল্প ছায়া সঙ্গে, রচনা হুমায়ুন আহমেদ।
প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ছাপাছাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না, এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজো বললেও সম্মান দেখানো হয়, যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো, দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় চিরচিরে পেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুটে গেল, যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলে পুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা, একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম। বাকিরা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী। এসে বলবে, দেশের অবস্থাটা কি কম দেশ ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশে হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন চার পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তা আমাকে রেহাই দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম, সারাদিন লেখালেখি কাটাকুটি করি, সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই, চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে গায়ক আসে, এরা চোৎসা সেজে উঠুনে বসে চমৎকার গান করে। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো, লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারা দিনই লিখি, এক দুপুরের কথা, এক মনে দেখছি জানলার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে চোখ পড়লে পালিয়ে যায়, আজ পালালো না। আমি বললাম
কি রে,
সে মাথাটা চট করে নামিয়ে ফেললো। আমি বললাম
চলে গেলি নাকি?
ও আড়াল থেকে বললো
না।
নাম কি রে তোর?
মমতাজমিয়া।
আয় ভেতরে আয়।
না,
আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘুর আকাশ শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার, জানলার ওপাশে মমতাজ মিয়া বড় বড়। আমি বললাম
কি ব্যাপার মমতাজ মিয়া, আয় ভেতরে।
সে ভেতরে ঢুকলো। আমি বললাম
থাকিস কোথায়?
উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো।
স্কুলে যাস না?
আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন,
কেন বিয়ে আসবো? গাড়ি দেখে তুলে লড়ে যায় শ্রী সীমান আকাশে দিওয়ানা, দুদিন পর পর মায়ের খায়, তা তো হুশ আছে। তোমার এনে আসে কি করে?
কিছু করে না।
সুরি সন্ধানে আছে কি জানি, এর মধ্যে হয়তো কলম তলম নিয়ে গেছে।
না না কিছু নেয়নি,
ভালো করে খুঁজে দুইয়া দেখ।
কবর থেকে তুললেন সে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনের অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
জীবন এবং এর প্রতিটি মুহূর্তে বিদ্যুৎ অপরিহার্য, আর এই বিদ্যুৎ তখনই নিরাপদ যখন এটি সঠিক কেবলকে পরিবাহিত হয়। যেমন বিজলি কেবল 99.99% বিশুদ্ধ কপার, 100% কন্ডাক্টিভিটি হওয়ায় বিদ্যুৎ অপচয় কম। বুয়েট টেস্টে পরীক্ষিত এবং DSSI মান সম্পন্ন বিজলি কেবল আছে বিশেষ ফায়ার রেজিস্ট্যান্ট কেবল। বিজলি কেবল যে কোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখে নিরাপদ। বিজলি কেবল, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন।
আজকের গল্প ছায়া সঙ্গী, রচনা হুমায়ুন আহমেদ। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
মাওলানা সাহেব বললেন, কি রে মমতাজ? মমতাজ মৃদু সরে বলল, পানির পিয়াস লাগছে। মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি।
ছোট চাচাকে বললাম,
মমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে ক্যান ফিবার পর কি দেখলো না দেখলো এইসব?
না কিছু কয় না, আমার বিরাট মজা।
জিজ্ঞেস করেননি কিছু?
কতজনে কত কিছু জিজ্ঞেস করছে। এক সাংবাদিক আইছিল, ছবি তুললো, কত কথা জিগাইলো, একটা শব্দ করে না। হারামদাদা বদের হাড্ডি।
কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয়টাই পেত না?
প্রথম প্রথম পাইতো, তারপর না। আল্লাহ তালা কুজ, আল্লাহ তালা কেরামতি, আমরা সামান্য মানুষ কি বুঝবো কও?
তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি? সে কি করে বুঝতে পারলো মমতাজ বেড়ে আছে?
জিজ্ঞাসা করার কিছু নাই, এটাও তোমার আল্লাহর কুদরত, সোনার কেরামতি।
ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত।
রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না?
কে
কথা বলতাম?
খবর দেওয়ার দরকার নাই, এমনি আইব।
এমনিতে আসবে কেন?
তুমি পোলা পান নিয়ে আসছো, চারদিকে খবর হয়ে গেছে তো। এই গ্রামের যত মেয়ের বিয়া হয়েছে সব হন নাই ওর আসবো, এইটাই নিয়ম।
আমি অবাকই হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নায়র আসবে, বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম,
কেউ কি এসেছে?
হ্যাঁ আসবো না মানে, গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না?
আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে চারটে ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা, স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমি তাকে আমার ঘরে টেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রে মা?
ভালো আছি ভাইজান।
শাড়ি পছন্দ হয়েছে?
পছন্দ হইব না, কি কন ভাইজান, অত দামি জিনিস তো আমরা কোনোদিন চোখেও দেখছি না।
তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল,
কি করে বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুন না দৌড়াইতে দৌড়াইতে আছি। বাড়ির উঠানে পাও দিতে মনে হইলো মমতাজ বাইচা আছে।
কি জন্য মনে হলো?
জানি না ভাইজান, মনে হইলো।
এইরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো?
জি না।
মমতাজ তোমাকে কিছু বলেনি? ক্যান্টিনে সে কি দেখলো বা তার কি মনে হলো?
জি না।
জিজ্ঞেস করোনি?
করছি, হারামজাদা কথা কয় না।
রহিমা আরো খানিকক্ষণ বসে পান্তান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় পাতলা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল।
ওয়েলকাম ব্যাক লিসেনার্স, শুনছেন ভূত এফএম হরর ক্লাব। আজকে আমি আর জেশেল আছি আপনাদের সাথে, এন্ড আমার সাথে আছে দুজন স্পেশাল গেস্ট। তো আমি আপনাদের গেস্টকে জিজ্ঞেস করি যে লাইক হরর ক্লাব নিয়ে যদি আপনাদের কিছু বলেন, ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয়ে যায়।
আমি আফ্রিদি তুহিন, এসছি জামালপুরের ইসলামপুর থেকে, মেম্বার অফ বাংলাদেশ হরর ক্লাব।
ওকে, এন্ড ভাই আপনি যদি আপনাকে ইন্ট্রোডিউস করে দেন।
সুজন সিকিলি, আমার গ্রামের বাড়ি জামালপুর ইসলামপুরে, তো আমি এখন থাকি লালবাগ পুরান ঢাকা।
আচ্ছা, তো
এরপর ভাই আমরা প্রথমে শুরু করি হচ্ছে 1000 লাইকার দিয়ে আমরা শুরু করি। তো তখন আমরা চাচ্ছিলাম না যে কেমন হবে, সেটা আমাদের কোনো ভাবনা ছিল না। আমরা করবো হরর ক্লাব, করবো, মানুষ না নিলে না নিবে। তো ভাই এখন ইনশাল্লাহ ভালোবাসায়, মা মানুষের ভালোবাসায় আমাদের পেজে প্রায় 50,000 মতো লাইকার আছে, এবং হচ্ছে ভাই পেজে অনেক রাইটার আছে, আমাদের 14 জনের মতো রাইটার আছেন। তো সামনে আমাদের ভিডিওর কাজ আছে, দেখি আরো কি কি করা যায় ক্লাব অ্যাক্টিভিটি নিয়ে।
আচ্ছা, দ্যাট ইজ গুড টু নো অ্যাবাউট দ্যাট। এন্ড ভাই আপনি তুমি যদি মেনশন করো যে তোমার ক্লাবের জার্নিটা প্রথম থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত তোমার মানে কেমন, মানে ফিলিংটা কিরকম, এক্সপিরিয়েন্সটা কিরকম?
আসলে ভাই প্রথম দিন যা ছিল অনুভূতিটা ভাই আসলে তাই আছে, একটু ভাই বদলাইনি। কারণ হচ্ছে ভাই হরর ক্লাবের প্রতি ভালোবাসাটা যখন ভাই ভূতেন তো শুনতাম, ভূতেন শুরু থেকে শোনা, এরপর থেকে ভূতেন হরর ক্লাব আসে। তো ভাই ভূতেন হরর ক্লাব শোনার পরে যখন আমাকে প্রথম বাংলাদেশ হরর ক্লাব ফর্ম করা হয়, তো আমরা 3-4 জন মিলে ফর্ম করি। তারপরে হঠাৎ করে আমরা মিল করি, তো সৃষ্টি ভাই আমাদেরকে যখন আসলে ভাই তখন ভাইয়া শুরু হতে ছিলেন, তো ভাই আমাদেরকে ডাকেন যে আপনারা আসতেছেন, তো আমরা তখন তো খুব এক্সাইটেড। তো এইভাবে হরর ক্লাব শুরু, আস্তে আস্তে আপনাদের ভালোবাসায়, মানুষের অনেক ভালোবাসায় তো হরর ক্লাব যাচ্ছে। আশা করি হরর ক্লাব থাকবে,
আশা করি থাকবে, থাকছে, থাকবে, এবং আরো মানে ফ্যান বেস যেটা আছে সেটা আরো বাড়তে বাড়তে মানে অনেক বেড়েই যাবে, একটা এক্সপোনেনশিয়াল রেটে বেড়ে যাবে। সো সুজন, তোমার কাছে আমি আসতে যাচ্ছি। তুমি সিন্স অলরেডি মেনশন করা হয়ে গেছে যে ফার্স্ট ডে এজ ইন হরর ক্লাব জয়েন করা ফার্স্ট ডে, আজকে তুমি আসতে পেরেছো, তো তোমার ওখান থেকে আসার যদি তুমি এক্সপিরিয়েন্সটা আমাদেরকে একটু বলতে পারো, যে মানে ইন টোটাল তুমি বলেছো মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং, বাট অ্যামেজিং থেকে আরো কি কি তুমি যদি মানে মন খুলে আমাদেরকে একটু আরেকটু বেশি করে বলতে চাও যে কেমন লাগছে তোমার আসলে।
আচ্ছা, এটা যখন আসি আমার বাসা থেকে মূলত 7টার দিকে রওনা হই।
আচ্ছা,
যে আজকে 11টা ইস্যু, তো আগে যাইতে হবে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তারপরে আমি বেসিক্যালি মোটরসাইকেলে রওনা দিছি।
আচ্ছা আচ্ছা,
প্রায় 8টার একটু আগে পৌঁছে গেছি।
আচ্ছা,
তারপর ফোন করলাম,
আমার সাথে কথা হলো তোমার, আর কথা হবে হরর ক্লাব নিয়ে, বাট বিফোর দ্যাট একটু গানে চলে যেতে হচ্ছে, স্টে টিউন্ড এন্ড ডু ফুর্তি। Welcome back to Snashun Chain Radio 40. চলছে ভূত এফ এম হরর ক্লাব অ্যান্ড আমার সাথে দুজন স্পেশাল গেস্ট আছে। ওয়েল সুজন অ্যান্ড আপনি মেনশন করতে বলেছেন আপনার ডাক নামে আফ্রিদি। আচ্ছা, তো আপনাদের সাথে কথা হচ্ছিল অ্যাবাউট ক্লাব, হরর ক্লাব নিয়ে কথা হচ্ছিল। তো আপনি মেনশন করছিলেন যে আরেকজনে আসার কথা ছিল, সাডেন প্ল্যানে কিছু চেঞ্জ হয়েছে, তো এটা নিয়ে আরো কিছু যদি ডিটেইলস যদি আমার সাথে বলতে।
প্ল্যানে চেঞ্জ বলতে, আমরা যখন আসি তো হঠাৎ করে যখন ভাই আমাদেরকে ফোন করে, তো আমরা তো অনেক এক্সাইটেড যে আমরা শো করবো, আবার আসতেছি হরর ক্লাবে। তো ভাইয়াকে জানাই, ভাই আমাকে বলে হ্যাঁ আমি শো করবো না কেন, হরর ক্লাব দেখি তো এটা অবশ্যই শো করবো। তো এটা বলার পরে বেসিক্যালি বৃহস্পতিবারের দিন ভাইয়ার কাছে একটা মেসেজ আসে যে ভাইয়ার একটা এক্সাম আছে, মানে আমার সাথে যে ভাইটা আসার কথা ছিল, তো ভাইয়া এক্সামের জন্য মিস করে দেয়। তো তারপরে হচ্ছে জন ভাইয়ার আসার কথা ছিল, আর হচ্ছে ইন্টারন্যাশনাল জন ভাইকে আমাদের তরফ থেকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ ওনার জন্য আমরা আসলে মানে ঢাকাতে এসে থাকা, ইভেন হচ্ছে ওনার জন্য সবকিছু হওয়া। তো ইন্টারন্যাশনাল জন ভাইয়াকে যেদিন ফোন দিই, উনি বলে উনি নাকি গ্রামের বাসায় আসছে। তো যেহেতু হরর ক্লাবকে বলা হয়েছিল যে আমরা আসবো, তো এখন তো ভাই আসতে হবে। তারপরে হচ্ছে সুজন ভাইকে জানানো, আর ভাইয়াকেও একটা থ্যাঙ্কস দেওয়ার উচিত যে ভাইয়াকে একবার বলা মাত্র ভাইয়া রাজি হয়ে যায়। তো এইভাবে করে আর কি আসা।
আমরা যদি আমাদের মেসেজের দিকে যাই তাহলে দেখি আমাদের সাথে কারা কারা আছেন। তানজিম আহমেদ দিহান আপনি আছেন, আরিফুল ইসলাম, হৃদয় হাসান, ইউসুফ, স্বপ্নীল প্রীতম, আকিবুল, মোহাম্মদ হাসান অ্যান্ড সাইফুল ইসলাম, প্রিন্স হৃদয়, মোহাম্মদ মিতুন অ্যান্ড আমার সাথে আরো আছে মোহাম্মদ আশরাফুল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টেক্সট করার জন্য। ডেফিনেটলি ভূত এফ এম হরর ক্লাব প্লাস ক্লাব নিয়ে তো আড্ডা হবেই ডেফিনেটলি। অ্যান্ড সুজন, তোমার কাছে আমি আবার চলে আসছি, তোমার কাছে আমি যদি আজকে এখন বলো যে তুমি কোন স্টোরি কি এখন আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছ, নাকি আমরা একটু পরে তোমার স্টোরিটাতে একটু নিয়ে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, সো ইন দ্য মিন টাইম আমরা গানে চলে যাচ্ছি, এন্ড এসে ডেফিনেটলি স্টোরি নিয়ে তো কথা হবেই, বাট আমাদের কিন্তু এরপরে যখন আমরা আসবো তখন মেল অফ দ্য উইক নিয়েও কিন্তু আমাদের কোন স্টোরিতে যাচ্ছে সেটা রিভিল করে দিব। তো শুধু থাকুন রেডিও 40, চলছে ভূত এফ এম হরর ক্লাব, আমি আর শৈল আছি আপনাদের সাথে।
শীতের রাত, জমাট বাঁধা কুয়াশার চাদর কেটে ছুটছে একটি কালো রঙের গাড়ি, আকাশে হলদে চাঁদ। স্টিয়ারিং হুইল ধরে হাঁপন মুড়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন ডেভিড মিটম্যান, পেশায় তিনি একজন ডক্টর। শহরের বাইরে একটি কল সেরে ফিরছেন, রাত প্রায় তিনটা, সিট জেগে বসছে ভালোভাবেই, গায়ে পুরো কোট মাফলার থাকা সত্ত্বেও ঠকঠক করে কাঁপছেন তিনি। নির্জন রাস্তা, নিশুদ্ধ রাত, দুই ধারে শুধু লতাপাতা আর জঙ্গল, আশেপাশে প্রায় দু তিন মাইল কোনো জনবসতি নাই। চলন্ত গাড়ির হেডলাইটের আলোয় সামনের পথে খানিকটা দেখা যাচ্ছে। শীতে কষ্ট পেলেও ডক্টর উইটম্যান মনে মনে বেশ নিশ্চিন্ত। শহর প্রায় এসে গিয়েছে, আর আধ ঘন্টা পরে বাড়ি পৌঁছে লেপের তলে ঢুকতে পারবেন তিনি। এখন কোনো মতে বাড়ি পৌঁছতে পারলেই হয়। চমকে উঠলেন ডক্টর, কিছুর সাউন্ড আসছে গাড়ির ভিতর থেকে। ডক্টরের বুকের ভেতর হাতুড়ি বাড়ি পড়ল। এখন যদি গাড়িটা বিগড়ে যায় তবে কি হবে, এখনো তিন মাইল পথ বাকি। একরকম জোর করেই ভাবনাটা তাড়িয়ে দিলেন মন থেকে, কিন্তু হঠাৎ করেই আর্তনাদ বেড়ে গেল গাড়িটার, গতিও হয়ে এলো মন্থর। সাধ্যের শেষ বিন্দু দিয়ে গতি নর্মাল করার চেষ্টা করলেন উইটম্যান, লাভ হলো না কোনো, চেষ্টার ত্রুটি করলেন না ডক্টর। কিন্তু অস্ফুট আর্তনাদ ছাড়া আর কোনো সাড়া দিল না ব্যাধক গাড়িটা। ঢুকতে ঢুকতে রাস্তার মাঝে গিয়ে অচল হয়ে গেল গাড়িটা, নড়ার নাম নেই। দারুণ শীতের মাঝেও টের পেলেন ঘামে পুরো শরীর ঘেমে গেছে। গাড়ি ফেলে রেখে এই জনমানবহীন পথে পাকা তিন মাইল পাড়ি দেবার কথা ভেবে গায়ে তার কাটা দিয়ে উঠল। আশেপাশে কোনো গ্যারেজ থাকা তো দূরের কথা, একটা মানুষের নাম গন্ধও নেই। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু গাড়িতে রাতটা পার করাও অসম্ভব, ঘুম আসবে না কিছুতেই। ভয়ে দুর্ভাবনায় উইটম্যানের শির তারা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল, মাথাটা কাজ করছে না, সঙ্গে করে লোক না আনার জন্য বেশ আফসোস ছিল তার, সঙ্গে লোক থাকলে তাও ভরসা পাওয়া যেত। ডক্টর, ডক্টর, ভয় লাফ দিয়ে হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো বিজ্ঞানের। এত রাতে কে তাকে এই জনমানবহীন রাস্তায় ডাকছেন? ডক্টর, ডক্টর! না, ভুল শুনেননি তিনি, ঠিক শুনেছেন, কেউ একজন তাকেই ডাকছে। কেননা তিনি ছাড়া এখানে ডক্টর তো দূরে থাক, একটা মানুষও নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে বাহিরে তাকালেন মিটম্যান, আবিষ্কার করলেন এক লম্বা শীর্ণদেহী লোককে। অন্ধকারে চেহারা দেখা যাচ্ছে না, শুধু কালো অবয়ব চোখে পড়ছে। গাড়ির গ্লাসে নাক চেপে ধরল লোকটা, সুসা ভয় কেটে যেন বুকে পানি পেলেন মিটম্যান। যাক, কাউকে তো পাওয়া গেল, গলায় সবটুকু জোর ঢেলে বললেন, কি আপনি? আমায় চিনবেন না। চিনবার জন্য ব্যস্ত হন উইটম্যান, তার দরকার একটু সাহায্য, সে কথা বলার জন্য মুখ খুলতে যাচ্ছেন। তখনই লোকটা বলে উঠল, আমাকে একটু আসতে হবে ডক্টর, পেশেন্টের অবস্থা খুব খারাপ। হতভম্ব হয়ে পড়লেন উইটম্যান, এখানেও রোগী, আর তিনি যে ডক্টর, এ কথা বুঝলেন কিভাবে লোকটা? বোধ হয় আন্দাজে, চেহারা সুরত দেখে অনুমান করেছে হয়তো। এই শহরের অসীম দয়া, আপনাকে এই সময় পেয়ে যাব কল্পনাও করিনি। এসব কথা ভালো লাগছিল না উইটম্যানের, একটু বিরক্ত হয়েই বললেন, কোথায় আপনার পেশেন্ট? নিঃশব্দে হাত বাড়িয়ে অন্ধকার একটা দিক দেখালো লোকটা, গাড়ির ভেতর থেকে উঁকি দিলেন ডক্টর। দূরে একটা জায়গা আলো দেখা যাচ্ছে, এরকম নির্জন প্রান্তরে কোনো অপরিচিত কারোর সাথে কোথাও যাওয়া বিপজ্জনক। লোকটার মনে খারাপ কোনো ভাবনা আছে কি নেই কে বলতে পারে? লোকটা যেন ডক্টরের মনের কথা বুঝতে পেরেই বলে উঠলেন, না, যেতেই হবে আপনাকে ডক্টর, না করতে পারবেন না। এরপর তো আর না গিয়ে উপায় নেই, দেখা যাক কি কপালে আছে, বলে উঠলেন, ঠিক আছে চলুন। মাথার উপর দিয়ে পথ, বোঝা যায় কিছুদিন আগে ফসল তোলা হয়েছে, মাঠ জুড়ে চড়ানো খড়। অন্ধকার মসৃণ পথ ধরে লোকটার পিছু পিছু চলতে লাগলেন ডক্টর। মিনিট পাঁচেক পর এক বাড়ির উঠোনে এসে পৌঁছলেন দুজন, ঘরের ভেতর আলো জ্বলছে। সেদিকে দেখিয়ে লোকটা বললেন, যান ভেতরে যান, আমি আসছি এখনই। অন্ধকারেও বুঝতে পারলেন ডক্টর, একতলা বাড়িটা অনেক পুরনো, জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গিয়েছে, ফাঁকফু করে জমেছে লতা গুল্ম। ভেতরে ঢুকলেন ডক্টর, প্রথম রুমেই ড্রয়িং রুম, কামরাটা বেশ বড়, সেই তুলনায় আসবাব নেই বললেই চলে। সারা ঘরে একটি মাত্র জানালা, দরজার মুখোমুখি জানালাটার ধারে একটা রকিং চেয়ার মৃদুভাবেই দুলছে, তাতে শুয়ে আছে এক বৃদ্ধ, মুখ মাথা সব মাফলারে ঢাকা। ঘর সামান্য বাঁকা করে বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন, এসেছেন ডক্টর? আহ, বসুন। এদিকে ওদিকে তাকিয়ে দরজার ডান দিকে একটা বেতের চেয়ার দেখতে পেলেন ডক্টর, তাই টান দিয়ে সেখানেই বসলেন ডক্টর। লোকটি একটু কাশলেন, বেশ, এবার তাহলে রোগের কথাটা বলি, তার আগে বলুন আপনি কি রোগটা সারাতে পারবেন? চিলতে একটা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে, তাই চেষ্টা করাই তো আমাদের কাজ। আচ্ছা, ধরুন এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আপনার ফি দেবে কে? আমারও নিজের বলতে কেউ নেই, শীতল একটি হাসি হেসে বললেন বৃদ্ধ। বিব্রত হলেন ডক্টর, একটু বিরক্ত হয়ে বললেন, আমরা সবসময় ফি এর জন্য কাজ করি না। বাহ, ভালো লাগলো শুনে, তবে আপনার ফি আপনি পেয়ে যাবেন ডক্টর, এবার কি আমি দেখতে পারি? ব্যস্ত হয়ে উঠলেন উইটম্যান, অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য রীতিমতো উসখুস করতে লাগলেন। হ্যাঁ, অবশ্যই দেখুন। চেয়ার ছেড়ে উঠলেন ডক্টর উইটম্যান, হাত বাড়ালেন রোগীর বাম হাতটা ধরার জন্য, পালস পরীক্ষা করবেন। কিন্তু এ কি? কবজি ছুঁয়ে দেখেই ধরাস করে লাফ দিয়ে উঠলেন তিনি, তার হাত তো মানুষের কোনো হাত নয়, এ তো কঙ্কাল। জ্যান্ত চিৎকার দিয়ে হাতটা ছেড়ে দিলেন ডক্টর, বুকের মাঝে শুরু হয়ে গেছে ছুটন্ত ঘোড়ার টকবক। বিকারগ্রস্তর মতো নিজের ডান হাতটা শার্টে ঘষলেন ডক্টর, মুছে ফেলতে চাইলেন কঙ্কালের স্পর্শ। ভয় পেয়েছেন ডক্টর, প্রচন্ড ভয়, ঘুরে দাঁড়ালেন দৌড় দেবার জন্য, কপাল খাড়া, চেয়ারে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লেন মেঝের উপর। ততক্ষণে আলোটা নেচে উঠল কয়েকবার, ঘাড় ঘুরিয়ে ফেকলেন ডক্টর, নিবু নিবু হয়ে উঠেছে লণ্ঠনটা। বুড়ো তাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে, পরিমরি করতে উঠলেন উইটম্যান, পালাতে হবে এই পিশাচার হাত থেকে। আবার দৌড় দিয়ে পালাতে পারলেও পালাতে পারলেন না। পৈশতিক এক ধাবায় বুড়ো আঁকড়ে ধরলেন ডক্টরের ডান কাঁধটা। আহ, অসহ্য যন্ত্রণার চিৎকার করে উঠতে লাগলেন তিনি। আঙ্গুলের হাড়গুলো বসে গেছে তার কাঁধের মাংসের উপর, হাঁটু ভেঙে পড়ে গেলেন। পিশাচের হাত থেকে ছাড়া পাবার জন্য কুকড়াতে থাকলেন। আচমকা হাতে থাকলো ডাক্তারি ব্যাগটা, তুলে নিয়েই ধাই করে মেরে বসলেন বুড়োটার মুখে। আকস্মিক আঘাতে তলে উঠলো ভুট্টা, ছেড়ে দিতে বাধ্য হলো তার কাঁধ। এই সুযোগে হুইটম্যান ঝেড়ে দৌড় দিলেন দরজার দিকে, পিছনে ধূপ করে নিয়ে গেল লণ্ঠনটা। শোনা গেল এক অমানসিক আর্তনাদ। কিভাবে ছুটতে ছুটতে যে গাড়িতে এসে পৌঁছলেন বলতে পারবেন না ডক্টর। মাথার মধ্যে ততক্ষণে শুধু প্রাণ বাঁচানোর চিন্তা। কি আশ্চর্য, গাড়িটাও স্টার্ট নিল যেন জাদু মন্ত্রের মতো। হাল ছেড়ে বাঁচলেন ডক্টর হুইটম্যান, গাড়ি ছুটালেন বাড়ির দিকে। হলদে এক টুকরো চারটার সঙ্গী হলো, পেছনে পড়ে রইল কিছু অভিশপ্ত স্মৃতি।
শুনছেন ভূত এফ এম হরর ক্লাব, আমাদের সাথে আছে দুইজন স্পেশাল গেস্ট অ্যান্ড গেস্টরা আফ্রিদি অ্যান্ড সুজন। ওয়েল, স্টোরিটা তো আমরা শুনলাম, অ্যান্ড স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছে সাফান আহমেদ তানিম ঢাকা থেকে, অ্যান্ড স্টোরিটা নেওয়া হয়েছে ডিউক জনস গ্রে ফগ থেকে। এখন বলো, মানে স্টোরিটা শোনার পর তোমাদের অনুভূতিটা কিরকম, মানে গা থেকে মনে লোম?
স্টোরিটা শোনার পর এমন মনে হচ্ছে না যে গা থেকে মানে লোম এরকম ব্যাপার কিছু না। আসলে স্টোরিটা শোনার পর আসলে ভাইয়া মানে শুরুর দিকে মনে হয় যখন স্টোরিটা শেষ হয় তখন মনে হয় যে স্টোরিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একটু তো
ভয় মানে মনে হয় যে মানে শেষ হয়েও হলো না, এরকম একটা বলছে চলে যায় আরকি। তো দ্যাট ইজ ট্রু। মানে আমরা এখন কি মানে তোমাদের কাছ থেকে এখন কোন স্টোরি শুনতে পারবো নাকি আমরা পরে গানের পরে এসে আমরা স্টোরিটা শুনবো? আচ্ছা, তুমি মনে বলছো আফ্রিদি আমরা একটু পরে স্টোরি স্টোরিটা শুনি, চলে যাচ্ছি গানে, শুনতে থাকো রেডিও ফুর্তি, চলছে ভূত এফ এম হরর ক্লাব, আমি আজ শৈল আছি আপনাদের সাথে।
অনেকে হয়তো ভাবছিলেন যে আমি আজকে আসবো না, বাট ফাইনালি আমি চলে আসলাম এবং এখন ঘড়িতে সময় রাত 1:26 এবং শেরিল এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন শেরিল, এবং আজকে শেরিলের সাথে শেরিলের প্রথম ভূত এফ এম হরর ক্লাব, এবং সেখানে সে অনেক বেশি ভালোই করছেন এবং আজকে আমি ফার্স্ট থেকেই শুনছিলাম ভূত এফ এম হরর ক্লাব, আপনাদের সঙ্গেই আলটিমেটলি ছিলাম, আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে ছিলাম এবং এখনো পর্যন্ত আপনাদের সঙ্গেই আছি, বাকিটা সময় শেরিল আপনাদের সাথে থাকবে, মাঝখানে আমরা কিছু কথা বলছি। যে তোমার আসলে এক্সপিরিয়েন্স কেমন আজকে এই হরর ক্লাব করতে গিয়ে?
এক্সপিরিয়েন্স তো বলবো যে মানে ইফ আই হ্যাভ টু এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস আই উড মানে it would be literally impossible for me to express in words ki rokom lagche amar mane with I'm hosting a show with the legend, so mane mone bhetor theke anondo plus ektu bhoy bhoy chhilam je what is, but then again so far
all good, all good, it's a huge ekta response shekhan theke jara nichchen jabe chote mane ekta different content onek serious thakte hocche tomake all the time, and that is so mane how do you feel
it's something different, but then again like sob kichu to mane ekta ki bolbo it's a different kind of experience for me overall.
Okay, so Shail amar mone hoy je baki ta shomoy khub bhalo bhalo মানে আপনাদেরকে অনেক মজা দিতে পারবে। আমি একটু বলিনি ভূত এফ এম সম্পর্কে, তারপরে সেটার সাথে আবার ঘটনা যাব গল্পে যাব। তো আগামীকাল ভূত এফ এম এর একটা এপিসোড হবে যেটা উইচ ইজ ভেরি স্পেশাল। স্পেশাল বলছি এই কারণে কারণ আমরা সবসময় চেষ্টা করি যে ভূত এফ এম এর লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে আপনাদের কথা অনুযায়ী, তো নেক্সট এপিসোডটা তো খুব ভালো হওয়া উচিত, না হলে আগের দুটো এপিসোডের সাথে এপিসোডটা ধাক্কা খাবে। তো আমার মনে হয় যে সেরকম কোনো কিছু হবে না, ইনশাল্লাহ খুব ভালো একটা এপিসোড হবে এবং অনেক নতুন অতিথি আসছেন, এখানে গেস্টরা আসবেন, তারা থাকবেন আমাদের সেই 22 মিনিটের অডিও ক্লিপ আমরা গত সপ্তাহে প্লে করতে পারিনি, দেখি যদি এবার সময় পাই তাহলে উইল ডেফিনেটলি ট্রাই টু প্লে ইট। অ্যান্ড সেই সাথে আরও কিছু অডিও ক্লিপ জমে গেছে ইনফ্যাক্ট, আর আমাদের কিছু ইমেইলও আছে যে ইমেইলগুলো আসলে পড়ে শোনানো খুব দরকার আপনাদের। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আগামীকাল ভূত এফএমের একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করবে, এবং সেই জন্য আপনারা রাত 11টা 59 মিনিটে অবশ্যই ভূত এফএম শুনতে ভুলবেন না। এবং যারা আমাকে লিখতে চান এবং হরর ক্লাবে ভূত এফএমে যারা আপনারা গল্প এবং ঘটনা পাঠাতে চান, হরর ক্লাবের জন্য গল্প এবং ভূত এফএমের জন্য ঘটনা, তাদেরকে বলবো যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট রেডিওটিভি ডট এফএম, উইচ ইজ BHWTFM @RADIOFORTA.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পুরো সময়। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এবং সে সাথে আমরা দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম, আমরা এখন চলে যাবো সিরিজের সাথে। কিছু কমেন্ট টমেন্ট পড়ে ফেলি সেগুলো আমরা।
জি ভাই, ডেফিনেটলি।
ওকে, তো কি বলছে সবাই?
ওয়েল, সবাই তো বলছে যে ওয়েল ইফতেখার জিজ্ঞেস করেছেন ভাইয়া কেমন আছেন, ভালো আছি। আপনাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া কেমন আছেন, বলছেন যে সবসময় শুনছি রাজশাহী থেকে শুনছি, ওয়েল দ্যাটস গুড টু নো অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড অ্যাপের থ্রুতে দেশের বাইরে থেকে অনেকজন শুনছেন, তো দ্যাটস গুড টু নো। অ্যান্ড আপনি পার্টিকুলারলি সং মেনশন করেছেন, ওয়েল সং তো প্লে করা হচ্ছে না, হোপফুলি যদি সংগুলো পসিবল হয় উইল বি প্লেইং দোজ সংস অ্যাজ ওয়েল। অ্যান্ড রাহুল ভাই, আপনার কাছে একটা পার্টিকুলার কোয়েশ্চেন ছিল যে এনি স্পেশাল সারপ্রাইজেস ফর টুমরোস শো।
হ্যাঁ, এটা তো প্রতি সপ্তাহে থাকে এবং প্রতি সপ্তাহে আমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হয় এবং প্রতি সপ্তাহে কোনো না কোনো চমক থাকেই। এবং আমরা একটা সময় হতো কি শেল যে আমরা যখন ক্যাসেট কিনে গান শুনতাম বা সিডি কিনে গান শুনতাম, তখন একটা জিনিস থাকতো যে একটা সিডি বা একটা ক্যাসেটে তিনটা গান ভালো থাকলে আমরা মনে করতাম যে খুব অন্য ধরনের একটা মানে আনএক্সপেক্টেড কিছু একটা আপনাদের সামনে নিয়ে আসার মানে চেষ্টা থাকে এবং সেটা আগামীকালও থাকবে ইনশাআল্লাহ।
তো সারপ্রাইজ তো জানার জন্য আতিকুর রহমান, আতিক আপনি অনেক মেসেজ আজকে পাঠাচ্ছেন এবং বলেছেন যে লাভ ইউ ভূত এফএম, ওয়েল দিস মিন্স আ লট ফর এভরিওয়ান অ্যাজ ওয়েল, রাইট?
ট্রু,
ডেফিনেটলি দ্যাট ইজ ট্রু। সো হ্যাঁ, অনিক চৌধুরী আপনি বলছেন রাশিদ ভাইয়াকে আজকে হরর ক্লাবে অনেক অনেক সুন্দর হয়েছে, ওয়েল
what does it mean?
তুমি বলেছেন হরর ক্লাবটা অনেক সুন্দর হয়েছে, ওয়েল
ডেফিনেটলি। সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস টু শেরিল। এবং মানে শেরিল অনেক মানে শর্ট টাইমের মধ্যে অনেক বড় একটা কাজ করে ফেলেছে। অ্যান্ড শেরিল আসলে ইউ আর ডুইং গুড,
থ্যাংক ইউ ফর বিং ট্রেইন ফ্রম দ্য বেস্ট।
ওকে, তো আমার মনে হয় যে আমরা আমাদের কথা শেষ করি, এখন শেরিল একটা গান শুনে আসি, তো কি গান প্লে করা যায় বলো।
আমার তো মনে হচ্ছে ভাইয়া আদিত ফিচারিং ব্যামের একটা গান প্লে করলে কেমন হয়।
ওকে, সো আমরা এটা প্লে করি এবং সেই সাথে আমিও বিদায় নিচ্ছি, কথা হবে আবার ভূত এফএমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বাকি সময়টা অফকোর্স সেগুলোর সাথে থাকুন,
ডেফিনেটলি।
আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বাড়ি ফেনী জেলায় ফুলগাজী উপজেলায় অবস্থিত, সম্ভবত চট্টগ্রাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে আমি চট্টগ্রাম থেকে ফেনী আসার সময় একটি ঘটনার সম্মুখীন হই যা আমার জীবনে অধ্যায়কে পাল্টে দেওয়ার মতো একটি ঘটনা। শুধু এটি বলবো যে আমার এটা কোনো ঘটনা ছিল না, আমার সাথে ছিল একটা অদ্ভুত কাল্পনিক রোমাঞ্চকর ঘটনা। সরাসরি আমি ঘটনায় চলে যাব। আমি চিটাগং প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে 20 নভেম্বর আমাদেরকে একটা বন্ধ দেওয়া হয়, রবিউল আউয়ালের। তাই যথারীতি 9টার দিকে বাড়িতে আসার জন্য উদয়নের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। উদয়ন ট্রেনটি 10টার দিকে ছাড়ে, কিন্তু ওই দিন ট্রেন সিলেট থেকে আসার সময় লেট করার কারণে ট্রেন ছাড়তে ছাড়তে হয় 12টা, 12:30 বাজে। 12:30 ট্রেনটা ছাড়ার পর ফেনীতে আসতে আসতে প্রায় 2টা বাজে। আমি 2টার সময় ফেনীতে নামার পর বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি না পাই, তাই হাঁটা শুরু করি। হয়তোবা সদর হাসপাতাল পর্যন্ত গেলে আমি একটা গাড়ি পেতে পারি। কিন্তু ওইখানে যে দেখি বড় একটা সিএনজি যার ভাড়া চেয়েছে 100 টাকা, তার ভাড়া চেয়েছে 100 টাকা। প্রাণপণ চেষ্টা করার পরেও কোনো গাড়ি না পেয়ে ওই 100 টাকায় উঠে গেলাম গাড়িতে। আস্তে আস্তে 3টা, গ্রামের বাড়ির দিকে ঢুকতে হলে আমাদের অটো আছে, কিন্তু এখন 3টা বাজার কারণে কোনো অটো অথবা রিক্সা কিছুই পাই নেই। একটা দোকান পাই যেটা খোলা ছিল, ওই দোকানে বসে একটা চা একটা কেক খেয়ে খেয়ে বাড়ির দিকে রওনা দিই। হাঁটতে হাঁটতে প্রায় বাজার পেরিয়ে গ্রামের দিকে ঢুকে যাই। মনের মধ্যে কোনো আতঙ্ক ছিল না, ভয় ছিল না, নিশ্চিন্তে চলে যাচ্ছি। তো আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের এখানে বড় একটা কবরস্থান আছে, তাকে নিয়ে অনেক ঘটনা ঘিরে, সম্ভবত যাদের শ্রেণী বাড়ি তারা জানবে। আমি ওখান থেকে আসার সময় একটা হুজুর, হুজুর বলবো না, মানে পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে। আমি মনে করছিলাম যে ওনাকে হয়তোবা গ্রামের লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আমি কিছু বললাম না, ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। ঘটনা শুরু হয় তার ঠিক কিছু দূর যাওয়ার পরেই দেখতেছি একটা লোক উলঙ্গ অবস্থা দাঁড়ায়। কিছু দূর যাওয়ার পরে আমার মনে ভয় ছিল না, বাট হাই জায়গার ডাকাতে একটা ভয় ছিল, কারণ আমার ব্যাগে তখন 70,000 টাকা ছিল। তারপর কবরস্থান পাড়িয়ে একটা জায়গায় আসার পর দেখতেছি একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি চিন্তা করতেছি গ্রামের লোক থাকতেই পারে। কিন্তু অনেক অনেকক্ষণ একটু সামনে যাওয়ার পর দেখতেছি তার গায়ে কোনো পোশাক ছিল না। অনেক কুয়াশা ছিল, তাই মনে করেছিলাম আমার চোখের ভুল, যেন সামনে যেতে যেতেই হয়তোবা এটা দেখার জন্য আমি এখনো প্রস্তুত না, আর কেউ দেখুক আমি সেটা জীবনে চাই না। আমি দেখতেছি ও পুরা উলঙ্গ, ভাষায় শরীরে কোনো কিছুই ছিল না, হালকা ধারে ছিল, মাথা একটু টাক ছিল। আমি সম্ভবত ভাবতেছিলাম আমাদের এখানে একটা দরবেশ আছে উনি, কিন্তু না, ওনার চেহারাটা অন্য একটা চাঁদের মতো, উনি ঝাপচা ঝাপচা আলো ঝাপচা ঝাপচা আলোতে দেখা দিল। আমি তাকে কিছুই বললাম না, ওকে পাশ কাটিয়ে আমি আসার পর পিছন দিয়ে আমার ডাক দিতেছে, এই ছেলে কই যাও। তার কথায় বোঝা গেল যে উনি অনেক ভদ্র একটা ছিল, ভদ্র একটা লোক। আমি বললাম যে আমি আমার বাসায় যাই, কোথা থেকে এসেছ, তোমার ট্রেন মিস করেছিল, ট্রেন পিছাই গেছিল, আজ তারা উনি সবকিছু বলে ফেলতেছে, এবং কি আমি কি আছে ব্যাগে ওইগুলোও বলে ফেলতেছে। আমি ভাবলাম যে ও আমার থেকে কারো থেকে সূত্র পাইছে, কিন্তু না, উনি আমার বললো যে সামনে তোমার জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে, তাই তোমার সাথে আমি যাব, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো। আমিও মানে কি বলবো তা বুঝতে পারতেছি না, না পারতেছি চিল্লাইতে, না পারতেছি দৌড় দিতে, মানে হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল। তখন উনি আমাকে বলতেছে ভয় পেও না, তোমার মনে যে ভয়টা চলতেছে সেটা আমার জন্য করো না, কারণ আমি যদি তোমার সাথে না যাই তাহলে সামনে তোমার জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। তাই ওনার সাথে মানে নিজেকে ওই ওই বাস্তব অবস্থায় নিয়ে ফেলেছি, মনে করেছি হ্যাঁ হয়তোবা এই লাস্ট এই লাস্ট রাত আমার জন্য জীবন। তাই আমি ওর সাথে কথা বলা শুরু করতেছি, তাকে জিজ্ঞাসা করতে উনি কোনো কিছু উত্তর না দিয়ে শুধু একটা কথা বলছে, বেশি প্রশ্ন করো না। আমি ওর সাথে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, এমনকি আমাদের স্কুল দুইটা আছে, স্কুল দুইটা পারে একটা কবরস্থান আছে, সেটা পরিত্যক্ত কবরস্থান, ওইখানে যে ও বললো যে তোমার বিপদ কেটে গেছে, তুমি এখন বাড়িতে যেতে পারো। তখন আমি বললাম যে চলেন, আপনিও আমার সাথে চলেন। উনি বললো যে না, আমি এই কবরের বাসিন্দা। আমি তখন মানে ফুললি ফেরাপ হয়ে গেলাম, বুঝতে পারতেছি না কি করতে কি করব। ওইখান থেকে আমার বাড়ি অনেক দূরে, আরো প্রায় 10 মিনিট হাঁটা লাগবে। আমি ওনাকে বলতে পারতেছি না আমার সাথে আসার জন্য, তারপর ওকে ফালিয়ে চলে যেতে, কারণ সামনে আমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। ঠিক তখনই উনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছিল, এবং কি আমি সদরের তাকিয়ে আসিলাম ওর দিকে যে ও কি করতেছে। কিন্তু সত্যি করে বলতেছি যে ও আমি দেখতেছি, আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না, উনি মানে রাস্তার মতো হেঁটে হেঁটে তাল গাছের উপরে গিয়ে বসে পড়লো। তখন যেন হাওয়ায় মিড়িয়ে গেল, আমিও আর মানে বুকে সাহস রেখে দৌড় দিলাম, অনেক জোরে দৌড় দিয়েছি। দৌড় দিতে দিতে আমাদের মসজিদের ওইখানে চলে আসি, যেন আসার পর আমার একটু স্বস্তি আসে। এমনকি আমি বাসায় যাই, বাসায় যাই কাউকে এই কথা বলি না, মাকে দরজা খুলে ঘুমিয়ে পড়ি। এবং সকাল থেকে আমি এখনো এখনো পর্যন্ত আমি ঠিকভাবে মানে উঠে বসতে পারি না, আমি হাঁটতে পারি না, ভাই যেতে পারি না, কারণ সবসময় ওই লোকটাকে আমি এখন এখন দেখতে পাই। আমি সার্কিটাও ছেড়ে দিছি, আমি এখন বাড়িতে যাই না, সুস্থতা কিভাবে দেখব। অবশ্যই একজন হুজুরের কাছে আমি গিয়েছিলাম, হুজুর বলেছিল রাস্তায় দুইটা জিন আমার ক্ষতি করার চেষ্টা করতেছিল, তখন কবরস্থানের একটা লোক আমাকে বাঁচিয়েছে, কিন্তু ওই জিন দুইটা এখনো আমাকে ছাড়ে নাই। এটাই ছিল ঘটনা, রাসেল ভাই হয়তো বা গুছিয়ে বলতে পারেননি। আমি আসলে অসুস্থ, তাই ঘটনাটা বুঝিয়ে বলতে পারিনি, ভালো লাগলে শোনা।
Back listeners, শুনছেন রেডিও 48 FM, চলছে ভূত FM হরর ক্লাব। এন্ড আমরা যে স্টোরিটা শুনলাম, ওয়েল তোমরা এখন বলো, তোমরা স্টোরিটা শুনে তোমাদের মানে ভয় তো ডেফিনেটলি লাগার কথাই, বাট একটু তোমাদের অনুভূতির কথা যদি একটু জানতে চাচ্ছিলাম।
স্টোরিটা এখন আমার
এন্ডিংটা তো জানতে চাচ্ছিলাম,
ইনিংটা হচ্ছে ভাই ভালো হয়েছে। এবং হচ্ছে ওই জায়গাটায় যদি আমি থাকতাম, তখন আমার মানে যে স্টোরিটা শুনতেছে তার ফিল করা উচিত যে ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হতো, কেউ যদি এটা ফিল করে তাহলে বুঝতে
পারবে। তখন কিন্তু মানে যেই গল্পটা সেটা কিন্তু আরো লাইভলি হয়ে যাবে। বাট দেন এগেইন লাইক পার্সোনাল এক্সপিরিয়েন্স, যার যেরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় সেটাই কিন্তু মানে ওয়ান অফ দ্য রিয়েলি গুড থিংস অ্যাবাউট দ্যাট। এন্ড আজকের মতো with that আজকের মতো কিন্তু শোটা কনক্লুড করতে হচ্ছে, বিকজ ঘড়িতে সময় একদমই নেই আজকের জন্য, বিদায় বলা লাগছে। সো তোমাদেরকে তোমাদের হরর ক্লাব ফ্যানকে প্লাস আফ্রিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুজন তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার ফার্স্ট ডে, তোমার ফার্স্ট ডে আসার জন্য। সো তোমাদের পক্ষ থেকে যদি আমাদের লিসেনারদের কিছু বলতে চাও।
অবশ্যই রেডিও ফোরতে যারা লিসেনার আছেন, তো তারা অবশ্যই ভূত ফেমের পাশে থাকবেন, হরর ক্লাবের পাশে থাকবেন। শুধু ভূত ফেম না, মানে রেডিও ফোরতির সকল মেম্বাররাই আপনাদের জন্য সারা রাত জেগে কষ্ট করে, এর প্রতিটা সপ্তাহে শোয়ের যে কাজগুলো থাকে সেগুলো ম্যানেজ করে 7টা দিন পর আপনাদের জন্য এই শোটা উপহার দেয়। তো আপনারা কেমন লাগবে আপনাদের উপরে শো, আপনারা যেমন চাইবেন এইভাবেই হরর ক্লাব চলবে। তো অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ফুর্তি সারাতে থাকবেন, ডু ফুর্তি।
ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, এন্ড আই উইল বি মিটিং ইউ কালকে ইনিক পিনিক নিয়ে। ও মাই ব্যাড, নট ডেফিনেটলি, কালকে না, অন সানডে ইনিক পিনিক নিয়ে আমি কিন্তু ফিরে আসছি। সো আনটিল দেন স্টে টিউন, ডু ফুর্তি, এন্ড আজকের রাতের মতো এখানে বিদায় নিচ্ছি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com